বিভিন্ন লীলা বিলাস করেছেন। তারপরে মহাপ্রভু যখন পুরী ধামে এসেছেন তখন হরিদাস ঠাকুরও পুরী ধামে এসেছেন। হরিদাস ঠাকুরকে কাশী মিশ্রের বাগান বাড়ি, যেটা এখন আমরা সিদ্ধ বকুল বলে জানি, সেই জায়গায় হরিদাস ঠাকুরকে জায়গা দিয়েছেন। তা হরিদাস ঠাকুরের তিরোভাব যা চৈতন্য চৈতামিতের অন্তলীলাতে সুন্দর করে বর্ণনা করা আছে। সাধন ভজন করি তখন উদ্দেশ্য হচ্ছে একটাই, বাঁচার জন্য না মরার জন্য? কারণ একটা সোসাইটি আছে, তারা বলে আর্ট অফ লিভিং, তারা ধর্মের উদ্দেশ্য হচ্ছে কি করে বাঁচতে হবে। আবার কোন কোন ধর্ম বলে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা, বাঁচতে নরের যা যা লাগে তাই তো নিয়ে ধর্ম জাগে। এক একটা আমি নাম বলছি না, যদি কেউ বুঝতে পারেন বুঝে নিন। আলাদা আলাদা সোসাইটি তারা বিভিন্ন রকম বলে থাকে, কিন্তু আমাদের বৈষ্ণব ফিলোসফিতে কি বলে, বৈষ্ণব ফিলোসফিতে বলে যে সাধন করো ভজন করো কি মরতে জানলে হয়। আমাদের সাধন ভজনের উদ্দেশ্য হচ্ছে মরা। তৃতীয় অধ্যায়ে যেখানে অন্তলীলার তৃতীয় অধ্যায়ের হরিদাস ঠাকুরের একাদশ অধ্যায় বর্ণনা করা আছে হরিদাস ঠাকুরের নির্যান। হরিদাস ঠাকুর কিভাবে দেহ ত্যাগ করেছেন সেটা জানলে আমাদের সাধন ভজনের উদ্দেশ্য আমরা বুঝতে পারব, যে সাধন করো ভজন করো মরতে জানলে হয়। এবং পুরো শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা আছে মৃত্যুর কথা, মৃত্যুটাই হচ্ছে মেন। ভাগবত আমরা পেয়েছি কারণ পরীক্ষিত মহারাজ সাত দিনের ভিতরে তার মৃত্যু হবে, তাই তিনি সব ত্যাগ করে চলে গেছেন। আর সুখদেব গোস্বামী তিনি ভাগবত কথা বলেছেন। তা পরীক্ষিত মহারাজের অন্তিমে কিভাবে তিনি দেহ ত্যাগ করেছেন সেটাই হচ্ছে ভাগবতের প্রতিপা, সেটাই আমরা শিক্ষা লাভ করি। সবটাই প্রায় জায়গায় দেখা যায় যে অন্তিমে কি দশা হয়েছে, অন্তিমে কেমন হয়েছে। পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শুনে শুনে তিনি পুরো চিন্ময় ধামে চলে গেছেন, জড় শরীরটা এসে তক্ষকে দর্শন করেছেন। সাধন ভজন করেছেন ধ্রুব মহারাজ, ভাগবতে বর্ণনা করা আছে অন্তিমে কি হয়েছে, বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, তখন রথে উঠতে যাবেন একটা বিকট চেহারাধারী লোক তার সামনে উপস্থিত হয়েছে। ধ্রুব মহারাজ জিজ্ঞাসা করছে তুমি কে? তা বলছে আমি হচ্ছে সাক্ষাৎ মৃত্যু, আমি জানি আপনি আমার আন্ডারে নন, কিন্তু আপনি তো ডাইরেক্ট ভগবত ধামে চলে যাবেন, তা আমি আপনার কাছে এসেছি আপনার আশীর্বাদ নেওয়ার জন্য। তাই আপনি যখন বৈকুণ্ঠে যাবেন, যাওয়ার আগে আপনার চরণ ধুলি অর্থাৎ আপনার পাদপদ্ম আমার মাথায় দিয়ে তারপর আপনি রথে উঠুন, এই জন্য আমি এসেছি। সাক্ষাৎ মৃত্যু এসছে ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য, অর্থাৎ ভক্তরা এই জড় মৃত্যুর আন্ডারে নয়। আমরা দেখেছি অজামিল ভাগবতের কাহিনী, কিভাবে মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলেছেন, আর যমদূত তো আগে থেকে এসেছিল, বিষ্ণুদূত এসে হাজির হয়ে যমদূতকে হটিয়ে দিয়েছে, অর্থাৎ তার মৃত্যু হলো না, সে সুযোগ পেল, সে আবার এসে হরিদ্বারে এসে আনন্দ ঘাটে সেখানে এসে তপস্যা করলো এবং ডাইরেক্ট ভগবান ধামে ফিরে গেল। যত কাহিনী প্রায় দেখা যায় ভাগবতমের, এসব কাহিনী সবকিছুতে বর্ণনা করা আছে কিভাবে আমরা দেহ ত্যাগ করব। সেই জন্য আমরা কখনো কোনো মানুষের দেহ ত্যাগ অনুষ্ঠান অথবা শ্রাদ্ধ অনুষ্ঠানে যাই, তখন আমরা হরিদাস ঠাকুরের লীলা আলোচনা করি। কেন আলোচনা করি? মানুষ কেউ দেহ ত্যাগ করলে তার স্বজন বিয়োগে মানুষ কষ্ট পায়, কিন্তু আসলে আমরা যদি জানতে পারি যে আমি এই দেহ নই, আমি হচ্ছে আত্মা, তাহলে তার আর কষ্ট থাকে না। সেই জন্য হরিদাস ঠাকুরের নির্জন আলোচনা ভক্তদের কাছে একটা এক্সাম্পল, একটা নিদর্শন, একটা উদাহরণ, যে উদাহরণে ভক্তরা বুঝতে পারে যে আমাকে কেমন হওয়া উচিত। তাই হরিদাস ঠাকুরের নির্জন গৌড়ীয় বৈষ্ণবদের কাছে খুব মাহাত্মপূর্ণ। ভক্তিবিনোদ ঠাকুর এই নির্জন এই অধ্যায়ের কথাসারে বলেছেন যে এই পরিচ্ছেদে ব্রহ্ম হরিদাস ঠাকুর মহাপ্রভুর আজ্ঞা নিয়ে দেহ ত্যাগ করলে মহাপ্রভু তাকে বিশেষ ভক্তি ও সমারোহে সমুদ্রের তীরে নিয়ে গিয়ে সমাধিস্থ করলেন, স্বহস্তে বালু দিয়ে চৈতারা বেঁধে দিলেন, পরে সমুদ্রে স্নান করে স্বয়ং ভিক্ষা করে হরিদাস ঠাকুরের বিজয় মহোৎসব করলেন। এই অধ্যায়ের শ্লোকে বর্ণনা করা আছে যে নমামি হরিদাসম তম চৈতন্যতম চ তৎ প্রভুম সংস্থিতামপি জন্মূর্তি স্বস্তে কীর্তানন্তজ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রত্যেক অধ্যায়ের সামনে এমন একটা সুন্দর শ্লোক লিখেছেন যে শ্লোকটা পড়লে বোঝা যাবে যে অধ্যায়ে উনি কি বলতে চেয়েছেন। এই শ্লোকের অর্থ হচ্ছে এই, প্রত্যেক অধ্যায়ের সামনে দেখবেন একটা শ্লোক, আর সেই শ্লোক হচ্ছে এই অনুবাদ, আমি হরিদাস ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নিত্য করেছিলেন। হরিদাস ঠাকুর এত উন্নত যে তার মৃত শরীরকেও পর্যন্ত স্বয়ং মহাপ্রভু কোলে নিয়েছেন। আমরা কি করি, মৃত শরীর হলে একটু দূরে দূরে থাকি, তাই কি না? স্বয়ং মহাপ্রভু যদি আমাদের স্পর্শ করবে তো আমাদের জীবন ধন্য জীবনকালে। আর হরিদাস ঠাকুরের দেহ এত উন্নত, হরিনাম করে করে সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে, দেহ ত্যাগ করার পরেও মহাপ্রভু তার দেহকে এত সম্মান দিয়েছেন, কারণ ওই দেহেতে জগতে নামের তত্ত্ব প্রচার হয়েছে, সেই জন্য ওই দেহ হচ্ছে কত উন্নত। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময় জয় দ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয় 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 শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ জয় কাশী প্রিয় জগদানন্দের প্রাণেশ্বর জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করে দেহ প্রভু নিজ পদদান জয় নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান জয়া জয়া দৈত চন্দ্র চৈতন্যের আর্য সচরণে ভক্তি দেহ জয় দ্বৈত আচার্য জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ সভবত মিলি মোরে ভক্তি দেহ দান, জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোর নাথ। এ সবার বন্দনা করছেন কবিরাজ গোস্বামী, সমস্ত বৈষ্ণব আচার্যদের বন্দনা। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। তারপরে নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমেতে পড়িয়া বন্ধ সবার চরণ। নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধ হইয়া যে দেশে যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ববাহু করি বন্ধ সবার চরণ। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। তে হচ্ছে বৈষ্ণব ভাব। একজন বৈষ্ণব সে অপর বৈষ্ণবকে বন্দনা করবে, সেই জন্য আমরা একজন আরেকজনকে কি বলি? প্রভু বলি। প্রভু মানে তিনি হচ্ছেন প্রভু, আর আমি তাহলে কি হব? আমি আরেকজন প্রভু না? উনি যদি প্রভু হয় আমি হব দাস। আমি তাকে প্রভু বলছি মানে আমি কি? দাস। এই জন্য এইভাবে পরস্পরকে প্রভু সম্বোধন। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বলে সবাইকে। কেউ হয়েছে আর কেউ হবেন। আমরা কি করি? যারা সন্ন্যাসী গুরুদেব তাকে বন্দনা করি, কিন্তু আমার সমান যারা ডোন্ট কেয়ার। আমি কি ভক্ত কম? তার থেকে কি আমি কম? কিন্তু আচার্যদের কি শিক্ষা? হইয়াছেন আর হইবেন, যিনি এখনো হননি তাকেও পর্যন্ত বন্দনা করছেন। হ্যাঁ বেটা, অর্থাৎ সবাইকে সম্মান করতে হবে। বৈষ্ণব জায়গায় হচ্ছে ছোট বড় নয়। তুলসী পাতা কোনটা ছোট কোনটা বড় বিচার্য? কেউ আগে কেউ পরে, কেউ হয়েছেন কেউ হইবেন, কিন্তু সবাই বন্দনার পাত্র। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জৈছে তৈছে লিখি করি আপন পাবন। আমি এগুলো কেন লিখছি? নিজেকে শুদ্ধ করার জন্য। কবিরাজ গোস্বামী বলছেন, এই মত মহাপ্রভু নীলা চলেবার, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। মহাপ্রভু নীলা চলে বাস করছেন, যদিও কালকে মহাপ্রভুকে সেই কোথায় রাজমন্ড্রি রেখে আসছি আমরা, কিন্তু মহাপ্রভু নীলাচল লীলা আমরা বর্ণনা করছি। আমরা পরে আমরা রায় রামানন্দ সংবাদ আলোচনা করবো। আমরা ভাবছি একটু মনে হয়েছে যে হরিদাস ঠাকুরের কথা বাদ না পড়ে যায়, সেই জন্য। এই মত মহাপ্রভু নীলা চলেবার, সঙ্গে ভক্ত গণ লইয়া কীর্তন বিলার। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। মহাপ্রভু দিন কিভাবে অতিবাহিত হতো? দিনের বেলায় নিত্য কীর্তন করতেন, ভগবানকে দর্শন করতে যেতেন। কোন ভগবান? জগন্নাথকে দর্শন করতেন। আর রাত্রে ঘুমিয়ে কাটাতেন না, স্বরূপ দামোদর আর রায় রামানন্দের সঙ্গে রস আস্বাদন করতেন। যখন যে ভাবের উদয় হয় ঠিক সেই ভাব অনুসারে স্বরূপ দামোদর কীর্তন করতেন। এই মত মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলোপাদি যত শাস্ত্রে কয়। যতদিন যাচ্ছে কৃষ্ণের বিরহ দশা আরো বাড়ছে, আরো আরো উৎকণ্ঠা। এবং দিনের বেলায় যা হয় রাত্রিবেলায় আরো উৎকণ্ঠা, বিরহ দশা আরো বেড়ে যায়। চিন্তা উদ্বেগ প্রলাপ এ যত শাস্ত্রে যা যা লক্ষণ সব মানে প্রকটিত হচ্ছে। স্বরূপ গোসাইয়া রামানন্দ রায় রাত্রে দিনে করে দোহের প্রভুর সহায়। দুইজন সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন, কে? স্বরূপ দামোদর আর রায় রামানন্দ। স্বরূপ দামোদর হচ্ছে ললিতা সখি, আর রামানন্দ হচ্ছে বিশ্বকাশর। রাধারানী থাকতেন না, রাধারানী কে? গদাধর এই কাঠ এই টোটা গোপীনাথ এখানে থাকতেন। কেন? মহাপ্রভু রাধারানীর ভাবে কৃষ্ণের বিরহে ক্রন্দন করতেন, আর সেই রাধারানী যদি পাশে থাকতো তাহলে ভাবটা হতো না। সেই জন্য হ্যাঁ গদাধর দূরে থাকতেন, গদাধর কাছে থাকতেন না। এই কাছে দুইজন সখী থাকতেন, ললিতা সখী বিশ্বকা সখী, স্বরূপ দামোদর রামানন্দ রায়। স্বরূপ গোসায়া রামানন্দ রায় রাত্রে দিনে করে দোয়ে প্রভুর সহায়। রাত্রে দিনে প্রভুর সঙ্গে থাকতেন, যখন যে ভাব উদয় হতো সেই ভাব অনুসারে কীর্তন গাইতেন। কখনো দরজা বন্ধ করে দিয়ে, যেহেতু উদ্বেগ উৎকণ্ঠা, মহাপ্রভু যে গম্ভীরায় দেখে এসছেন, গম্ভীরার বাইরে থেকে ছিটকেনি দিয়ে দিতেন, ছিটকেনি দিয়ে বাইরে বসে থাকতেন। সকাল হলে আর পাওয়া যেত না, কখনো দেখা যেত মন্দিরের সামনে, কখনো দেখ সমুদ্রের জলে জেলেরা তুলে নিয়ে এসছে। এভাবে স্বরূপ গোসাই আর রামানন্দ রায় সবসময় তার সহায়তা করতেন। একদিন কি হয়েছে, হরিদাসের নির্জন কথা বর্ণনা করতে যে বর্ণনা হচ্ছে, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। প্রতিদিনের মতন সেই দিনও মহাপ্রসাদ নিয়ে গোবিন্দ গিয়েছেন হরিদাস ঠাকুরকে দেওয়ার জন্য। প্রত্যেক দিন প্রসাদ দিতেন হরিদাস ঠাকুরকে, একদিন দিতে গিয়েছেন, আর সেই দিন কি দেখতে পাচ্ছেন, অন্য দিনের মতন হরিদাস ঠাকুর আর বসে আছেন বা অন্য সেবাতে নেই, দেখছেন শুয়ে আছেন। কি দেখছেন? কি দেখে? হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। দেখছে শুয়ে আছে, আর আস্তে আস্তে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শঙ্কা সংকীর্তন করছে। গোবিন্দ এসে ডাকছেন, কি ডাকছেন? গোবিন্দ কয় উঠে আসি করহ ভজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ ডাকছে, হে হরিদাস আসো উঠো প্রসাদ গ্রহণ করো। হরিদাস ঠাকুর বলছেন আজকে লঙ্ঘন করবো, আজকে পাব না। শঙ্খা কীর্তন পুরে নাই কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। আমার শঙ্খা নাম পূরণ হয়নি, কি করে আমি প্রসাদ খেতে পারি? কত প্রতিজ্ঞা দেখুন, সংখ্যা নাম পূরণ হয়নি, আমি প্রসাদ পেতে পারি না। আর আবার মহাপ্রসাদ এনেছ, লঙ্ঘন তো করা যায় না। তখন কি করলেন? এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তা করিল ভক্ষণ। এক কণিকা মাত্র নিয়ে অসম্মান হলো না, বন্দনা করে এক কণিকা নিয়ে গ্রহণ করলেন। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস বলি তারে পুছিলা, নমস্কার করিতে হো করেন কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে খবর দিয়েছে, মনে হয় হরিদাস ঠাকুরের শরীর ভালো নেই, কারণ শুয়ে শুয়ে জপ করছেন। মহাপ্রভু পরের দিন এসেছেন, কোন ব্যাধি কহত নির্ণয়, দেহ কয়ে শঙ্কা নাম নাই পুরয়। হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছে, তোমার কোন ব্যাধি হয়েছে, কি অসুখ বলো আমাকে। হৃদাস ঠাকুরের অসুখ কি? আমাদের এই অসুখ আছে, কার কার আছে? আছে, সংখ্যা নাম পূরণ হচ্ছে না ঠিকভাবে। সংখ্যা নাম এমনি কাউন্টিং পড়ছি, কিন্তু আসল ভাবে সত্য ভাবে জপ হচ্ছে না। প্রভু কয়ে কোন ব্যাধি কহত নির্ণয়, দেহ কয়ে সংখ্যা কীর্তন নাই পুরাণ। কেউ প্রভুপাদ তাৎপর্য বলছেন, কেউ যদি নির্ধারিত সংখ্যক নাম জপ না করতে পারে তাহলে বুঝতে হবে সে এক প্রকার পারমার্থিক ব্যাধিতে ভুগছে, পারমার্থিক ব্যাধিতে ভুগছে। আমরাও পারমার্থিক ব্যাধিতে ভুগছি, মানে আমরা ষোলো নাম জপ ঠিক সংখ্যা হচ্ছে, কিন্তু আসল নামের নাম হওয়াটা হচ্ছে না, এই হচ্ছে মুশকিল। ছিল হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য, আমরা অবশ্য হরিদাস ঠাকুরকে অনুকরণ করতে পারি না, কিন্তু সকলেরই কর্তব্য নির্দিষ্ট সংখ্যা নাম জপ করা। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা ষোলো মালা জপ করার বিধি নির্ধারণ করেছি, যাতে পাশ্চাত্য দেশের ভক্তরা ভারাক্রান্ত বোধ না করে। ষোলো মালা জপ করা অবশ্য কর্তব্য, তা যেন উচ্চেশ্বরে জপ করা হয়, যাতে নিজে শোনে অন্যেরাও শুনতে পারে, মনে মনে নয়। এমন ভাবে জপ করতে অন্তত কমপক্ষে নিজে তো শোনা যাবে প্রত্যেকটা জপ। কোন প্রভুর কাছ থেকে শুনেছেন কৃষ্ণদাস বাবাজি বলে ভক্তিনাথ প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, নন্দগ্রামে ওখানে থাকতেন, পাবন সরোবরের পাশে মনে হয়। ওনার কাছে আমাদের একজন মহারাজ বলেছেন, আমি একটু আপনার পাশে বসে জপ করব। তুমি আমার পাশে বসে কি করে জপ করবে, তুমি তো ঘুমিয়ে যাবে, মহারাজকে বলছে, এবং উনি একজন গুরুদেব। তাকে এরকম হরিনাম জপ বলছিলেন যে প্রত্যেকটা শব্দর প্রতি খেয়াল রাখতে হবে, মনটা প্রত্যেকটা শব্দ তরঙ্গে। আমরা জপ করছি আর যদি অন্যদিকে মন করি, প্রত্যেকটা সাউন্ড ভাইব্রেশনে মন দিতে হবে, প্রত্যেকটা শব্দ শোনার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় ভাব রাখতে হবে, এটা দরকার। প্রভু কয়ে, এখানে মহাপ্রভু আর হরিদাস ঠাকুরের ভিতরে দুইজনে দুইজনের প্রশংসা করছেন। প্রভু কয়ে বৃদ্ধ হইলা সংকল্প কর, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন কর। তুমি তো বৃদ্ধ হয়েছো হরিদাস, এখন তুমি একটু সংখ্যা নাম কম করো, তুই তো নামের আচার্য। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার, এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কয়ে শুনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বলছে তুমি সিদ্ধ পুরুষ, এখন একটু সংখ্যা নাম কম করো, বৃদ্ধ হয়েছ। হরিদাস ঠাকুর বলছে আমার সত্য কথা শুনবেন, আমি বলছি শুনুন। কি বলছেন? নিজের দৈন্যতা, দৈন্যের অবতার হচ্ছে হরিদাস ঠাকুর। কি বলছেন? নিচ জাতি জন্ম মর নিন্দ কলেবর, হীন কর্মে রত মই অধম পামর। আমি নিচ জাতি যে জন্ম, নিন্দ কলেবর, হীন কর্মে রত অধম পামর, অদৃশ্য অস্পৃশ্য মরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি মরে বৈকুণ্ঠে চড়াইলা। আমি নরকের কীট ছিলাম, সেখান থেকে প্রভু আপনার কৃপায় আমাকে কত উপরে তুলেছেন বৈকুণ্ঠে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়, অনেক নাচাইলা মরে প্রসাদ করিয়া, বিপ্রে শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। আপনি অনেক নাচালেন আমাকে, অনেক উপরে তুলেছেন, অনেক নাচিয়েছেন, এমন কি আমি ম্লেচ্ছ, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র একমাত্র ব্রাহ্মণই প্রাপ্য। ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র তুমি আমাকে খাওয়ালে, কখন? অদ্বৈত আচার্যের যখন পিতা না মাতার শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছিল, অনেক ব্রাহ্মণ উপস্থিত ছিলেন। নিয়ম শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজ্য পাত্র এক শুদ্ধ ব্রাহ্মণকে দান করা, এটা নিয়ম। অনেক ব্রাহ্মণ উপস্থিত ছিলেন, কিন্তু অদ্বৈত আচার্য সেই ভোজ্য পাত্র কোন ব্রাহ্মণকে না দান করে সোজা দিয়ে দিলেন হরিদাস ঠাকুরকে। আর সবাই রেগে ফায়ার, এই আমরা ব্রাহ্মণে আছি, আমাদের থাকতে কোথায়? যবন কুলে জন্ম এক হরিদাস, যার বাপ মায়ের ঠিক নেই, তাতে তাকে দিল ভোজ্য পাত্র, আমাদের অপমান, অপমান! চিৎকার যখন করছে, তখন অদ্বৈত আচার্য বলছেন, গুরুমাজ এই লীলা অনেকবার বলেছিলেন, সেখানে উনি বলছেন, অদ্বৈত আচার্য বলছেন যে ব্রাহ্মণের গুণ সে যদি ফু দেবে তাহলে আগুন ধরে যাবে। তাহলে একজনকে বলে, যাও, এই যারা ব্রাহ্মণ এত তর্জন গর্জন করছে ব্রাহ্মণ বলে বলছে, সবার কাছে শুকনো নারকেলের পাতা নিয়ে যাও, আর বলছে ফু দিন, আপনারা ফু দিন, ফু দিচ্ছে কিছুই হচ্ছে না, ফু দিচ্ছে কিছুই হচ্ছে না, এক এক করে সব ব্রাহ্মণের কাছে নিয়ে গেলেন, ফুল দিলে আর আগুন ধরল না। বললেন, এই নারকেলের পাতা হরিদাস ঠাকুরের কাছে নিয়ে যাও। হরিদাস ঠাকুরকে বলেন, আপনি দয়া করে একটু ফু দিন, দেওয়ার সঙ্গে টুপ করে আগুন ধরে গেল। তা যারা ব্রাহ্মণ, যারা তপস্যা, তাদের এরকম পাওয়ার থাকে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জয়ছে ইচ্ছা হয়। বাচ্চাকে নিয়ে পিছনে বসুন, পিছনে বসুন, বাচ্চাকে নিয়ে পিছনে বসুন, পিছনে বসুন, নিয়ে যান, খেলা নয়, নিয়ে যান। অনেক নাচাইলাম ওরে প্রসাদ করিয়া, বিপ্রে শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। আপনি আমাকে অনেক কিছু করেছেন, অনেক উপরে তুলেছেন, কিন্তু লাস্টে আমার একটা নিবেদন, আমার একটা ইচ্ছা, আমার অনেক দিন থেকে এই ইচ্ছা। আপনি তো অনিচ্ছা সত্ত্বেও আমাকে অনেক কিছু করেছেন, অনেক কিছু দান করেছেন, কিন্তু আমার আপনার চরণে আমার লাস্ট একটা ইচ্ছা, এই ইচ্ছা দয়া করে আপনি পূরণ করবেন। কি ইচ্ছা? এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। আমার অনেক দিন থেকে একটা আমার ইচ্ছা, কেন, কি ইচ্ছা? আমি জানি যে আপনি খুব তাড়াতাড়ি এই জগৎ থেকে অপ্রকট হয়ে যাবেন, এই জগৎ থেকে আপনি তাড়াতাড়ি চলে যাবেন, কিন্তু আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না, আপনার আগে আমি যেতে চাই। সেই লীলা প্রভু মরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা, আপনার অপ্রকট লীলা আমি দেখতে চাই না, এ আমার ইচ্ছা। আমার একটা ইচ্ছা, আপনি যাওয়ার আগে আমি যেতে চাই, আমি আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। মহাপ্রভুর বিরহ, মহাপ্রভু যখন অপ্রকট হলেন, মহাপ্রভুর বিরহে ওনার যে অন্যতম পার্শ্ব স্বরূপ দামোদর বিরহে এত কাতর হয়ে একদম মূর্ছিত হয়ে গেলেন। যখনই মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন, মহাপ্রভুর বিরহে তিনি মূর্ছিত হয়ে পড়েছেন, আর কোনোদিন আর মূর্ছা ভাঙল না, ওখান থেকেই ভগবত ধামে চলে গেলেন। এই হচ্ছে মানে, সেই জন্য হরিদাস ঠাকুর বলছেন, আপনার অপ্রকট আমাকে দেখাবেন না। সেই লীলা প্রভু মরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা, আপনার আগে আমি যেতে চাই, কিন্তু আমার তিনটে ইচ্ছা। আমি তো আপনার আগে যাব, কিন্তু আমার তিনটে ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে। কি সে? হৃদয়ে ধরিম তোমার কমল চরণ, নয়নে দেখিম তোমার ওচাদ বদন। হৃদয়ে তোমার পাদপদ্মকে ধরব, যখন আমি অপ্রকট হব সেই সময় যাওয়ার সময় আপনার পাদপদ্ম আমি হৃদয়ে ধরতে চাই, আর নয়ন দিয়ে আপনার মুখপদ্ম দর্শন করতে চাই, আর জিহ্বায় উচ্চারিম তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। এইভাবে আমি দেহ ত্যাগ করতে চাই। কি তিনটে ইচ্ছা? আপনার হৃদয়ে আপনার পাদপদ্মকে ধরব, চোখ দিয়ে আপনার মুখপদ্মকে দর্শন করব, আর মুখ দিয়ে জিহ্বা দিয়ে কৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতে আমি দেহ ত্যাগ করতে চাই। এ হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা, এই হরিদাস ঠাকুরের ইচ্ছা মহাপ্রভুর কাছে। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়, এই নিচ দেহ মোর পরুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। এই ক্ষুদ্র বাঞ্ছা আপনার চরণে, এই হীন কলেবর নিচ দেহ যদি আপনার পাদপদ্মে পতিত হয় তাহলে প্রভু কয়ে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তা অবশ্য করিবে। হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস তুমি তো শুদ্ধ ভক্ত, তুমি যা প্রার্থনা করবে ভগবান অবশ্যই শুনবে, তবে আমার কিন্তু কিন্তু মানে তুমি যা বলেছ আমার ঠিক মন মতো নয়। কেন মন নয়? তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? কি কেন? কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য নয় যাবে আমারে ছাড়িয়া। আমার এই জগতে যা কিছু সুখ আনন্দ সব তোমাকে নিয়ে, আর তোমার উচিত নয় আমাকে একা একা ফেলে রেখে তুমি চলে যাবে। চরণে ধরি কয়ে হরিদাস না করিও মায়া, অবশ্য অধমে প্রভু কর এই দয়া। মহাপ্রভু প্রভুর চরণ ধরে পড়েছে হরিদাস ঠাকুর, প্রভু আপনি মায়া করবেন না, আমার এই ইচ্ছা আপনি পূরণ করুন। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। আমার মতন এক ভক্ত চলে গেলে কি, আপনার কোটি কোটি ভক্ত আছে, তাকে নিয়ে আপনি লীলা পুষ্টি করবেন, তাকে নিয়ে আপনি আনন্দ করবেন, আমাকে মায়া করুন। আবার হেন যদি কীট মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। আমি একটা পিপিলিকা যদি মরে যায় একটা পৃথিবীর কোনো ক্ষতি হয়, তা আপনার লীলাতে কোটি কোটি ভক্ত, আমি চলে গেলে কি? এ থেকে কি বোঝা যায়? আমরা মনে করি আমি খুব ইম্পর্টেন্ট পার্সন, আমি ইসকনে অনেক কাজ করে দিচ্ছি, আমি না থাকলে ইসকন লুজার, আমি ইসকনের অনেক কিছু করি না। আমরা এই জগতের হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মা, সে বলছে আমার ক্ষুদ্র পিপিলিকা মরলে আপনার কি হানি। এই বৈষ্ণব এই ভাব, কিন্তু যারা হৃদয় বৈষ্ণবের ভাব নয় তারা ভাবে আমি কি, আমি কি তার তো করে দিচ্ছি ইস্কনকে, আমার দ্বারা ইস্কন কত উপকার হচ্ছে, আমি না থাকলে কি না অসুবিধা হয়ে যেত, কিছুই কারো জন্য কিছুই হবে না। আমরা ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছি নিজের জীবনকে সার্থক করার জন্য। ইস্কন সার্থক, গুরুদেব সার্থক, প্রভুপাদ সার্থক, মহাপ্রভু সব, তারা সব ঠিক, কিন্তু আমি ক্ষুদ্র। আমি যখনই একটা বড় মেশিনের সঙ্গে যুক্ত থাকবো তখন আমার দাম, আর ওখান থেকে খুলে পড়ে রাস্তায় থাকলে কেউ কেয়ার করবে না, তাই আমার ততটা। আমার হেন যদি কিটি মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। ভকত বৎসল প্রভু তুমি মই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোরেই দাস। আপনি হচ্ছে ভক্ত বৎসল আর আমি ভক্তা ভাস। অবশ্যই যদিও এটা শ্লোকের মাধ্যমে আমার একটা কথা মনে পড়ে, গৌর কৃষ্ণ মহারাজ একটা কথা মনে পড়ে বলছেন, একজন ভক্ত বলছে, ভগবান আপনার নাম যখন শুনি ভক্ত বৎসল তখন আমার খুব ভয় হয়। এই শ্লোকে কি বলছে, ভক্ত বৎসল প্রভু তুমি, মুই ভক্তা ভাস, ভক্তের আভাস, আমি তো ভক্ত নই, তাহলে কি করে আপনার কৃপা পাবো। ভক্ত বৎসল প্রভু তুমি, মুই ভক্তা ভাস। তা একজন ভক্ত বলছে, প্রভু আপনি ভক্ত বৎসল, আপনার নাম যখন শুনি তখন আমার খুব ভয় হয়, কারণ আপনি ভক্তকে কৃপা করেন, অভক্তকে কৃপা করেন না। তা আমি তো কোনোদিন হয়তো ভক্ত হতে পারবো না, তাই আমি কি করে আপনার কৃপা পাব। কিন্তু আপনার আর একটা নাম আছে, কি নাম? পতিত পাবন। পতিত পাবন হেতু তব অবতার, মৌসম পতিত প্রভু না পাইলে। আপনি হচ্ছেন পতিত পাবন, যখন আপনার নাম শুনি পতিত পাবন তখন আমার মনে খুব সাহস হয় যে তাহলে আমি কিছুটা কৃপা পেতে পারি। কিন্তু আপনার নাম যখন শুনি ভক্ত বৎসল তখন আমার মনে ভয় হয়, কারণ কি ভক্ত না হলে তো আপনি কৃপা করবেন না, তাহলে হয়তো আপনার কৃপা পাব না। তাই হরিদাস ঠাকুর বলছেন, ভক্ত বৎসল প্রভু তুমি, মই ভক্তা ভাস, অবশ্য পুরাবে প্রভু মোরে আস, মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। মধ্যাহ্ন এইসব বললেন, মহাপ্রভু চলে গেলেন, মহাপ্রভুর ইচ্ছা কালকে আবার দর্শন দেব হরিদাস ঠাকুর, তাই বলে চলে গেলেন। আমরা প্রায় 8টায় শুরু করেছি, কি মনে হয় প্রসাদ হতে দেরিও হতে পারে, 9টা পর্যন্ত বলি নাকি? 9টা তো, কারণ আমরা বাইরে পরিশ্রম নাই, 9টা প্রসাদ পেয়ে আবার একটু ঘরে গিয়ে তারপরে আবার আসতে পারবো 9টায়। তাহলে চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে মনোমতন করে কমপ্লিট করা যাবে। তবে মহাপ্রভু তারে করিয়ালিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। মহাপ্রভু চলে গেলেন মধ্যাহ্ন করতে, সমুদ্রে স্নান করতে, হরিদাস ঠাকুরকে দর্শন দেওয়া হয়ে গেল, সেদিনের কাজ কমপ্লিট। পরের দিনে কি করেছেন? প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। পরের দিন মহাপ্রভু তাড়াতাড়ি জগন্নাথকে দর্শন করলেন, জানেন এরপরে আমার অনেক কাজ আছে। বুঝতে পেরে সকাল সকালে জগন্নাথকে দর্শন করলেন, আর সমস্ত বড় বড় ভক্ত সবাইকে ডাকলেন, চলো হরিদাস ঠাকুরের কাছে যেতে হবে। হরিদাস ঠাকুর, মহাপ্রভু জানেন হরিদাস ঠাকুর আজ দেহ ত্যাগ করবেন, আর সেই জন্য ভক্তদের নিয়ে আসলেন বক্রেশ্বর পণ্ডিত, যিনি একসঙ্গে 72 ঘন্টা নাচতে পারতেন, এক নাগাড়ে নন স্টপ 72 আওয়ার, 3 দিন 3 রাত নাকি 3 24 3 দিন, তা 72 ঘন্টা যিনি, সেই বক্রেশ্বর পণ্ডিত, স্বরূপ দামোদর, যত মহাপ্রভুর মহান মহান ভক্ত সবাইকে নিয়ে আসলেন। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। মা হরিদাস ঠাকুরের সামনে আসলেন, হরিদাস ঠাকুর বন্দনা করলেন আর বৈষ্ণবদেরও বন্দনা করলেন। দেখুন এখানে বিচার্য স্বয়ং মহাপ্রভু আছেন, মহাপ্রভুকে বন্দনা করলে হয়ে যায়, বৈষ্ণবদেরও রামানুচার্যের হাজার বছর পূর্তি। একটা লীলা মনে পড়ছে, ছোট্ট করে বলছি, বেশি ডাইভার্ট ওদিকে যাব না, এই জন্য মূল রামানুচার্যর অনেক শিষ্য একদিন এক দুইজন ভক্তকে বলেছেন, যাও আমারও একজন ধনী শিষ্য আছে, তার বাড়িতে খবর দিয়ে আসো, আমি কালকে তার বাড়িতে যাব অনেক ভক্ত নিয়ে। দুইজন শিষ্য দৌড়ে গিয়েছে, অনেক দূর রাস্তা, অনেক কষ্ট করে গিয়েছে, বলেছে যে গুরুদেব কালকে আসবেন আপনার বাড়িতে। শুনেই গুরুদেব, মানে গুরুদেবের কথা শুনে ধনী শিষ্য খুব খুশি, খুব আনন্দ। আর গুরুদেব কোথায় থাকবেন, কি প্রসাদ পাবেন, সব তো সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন, চিন্তা ভাবনা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব গুরুদেব আসবে তার জন্য যা যা করার সব করতে শুরু করে দিলেন। দুইজন ভক্ত পরে ফিরে এসছেন, রামানুজাচার্য জিজ্ঞাসা করছেন, ওই শিষ্যকে খবর দিয়েছ? বলছে হ্যাঁ গুরুদেব খবর দিয়েছি। কি ভাব? বলছে হ্যাঁ আপনাকে সেবা করার জন্য সব উৎকণ্ঠিত হয়ে আছে, সব পরিষ্কার টার করছে, সব জায়গায় লেপা পোচা করছে, কি প্রসাদ পাবেন টাবেন সব জোগাড় যন্ত্র করছে। তখন রামানুজাচার্য জিজ্ঞাসা করছে, তোমরা প্রসাদ পেয়েছ? না গুরুদেব, আমাদের কথা ওনার মনে হয় খেয়াল ছিল না, উনি আপনার কথা শুনে এত ব্যতিব্যস্ত, আপনার জন্য চিন্তা কি করবে না করবে, তারপরে আমরা চলে আসলাম। বলো ওই ওই শিষ্যের বাড়িতে আমি যাব না। রামানুচার্য গেলেন না, বলে আমাকে সম্মান জানে, আমার ভক্তকে সম্মান দিতে জানে না, সে কখনো আমার কৃপা পেতে পারে না, সে শুধু আমাকে সম্মান দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, জানে গুরুদেবকে সম্মান করতে হয়, গুরুদেব গুরুদেব বলে। কিন্তু গুরুদেবের শিষ্য অন্য ভক্তদের যে সম্মান করতে হয়, এত দূর থেকে যে গিয়েছে যে তার জন্য একটু প্রসাদের ব্যবস্থা করতে, এইটুকু কারচি পর্যন্ত তার নেই, সে কি গুরু সেবা করবে? যাব না। অন্য একটা গরিব ভক্তের নাম বললেন, ওই গরিব ভক্তের বাড়ি যাব, তবে খবর দিতে হবে না, আমি এমনি চলে যাব। চলে গেল সে গরিব ভক্তের বাড়ি। তো এখানে দেখালেন যে সবাইকে কিভাবে, তো এখানে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বন্দনা করছেন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ, বৈষ্ণবের চরণ বন্দনা করলেন সবাইকে। প্রভু কয়ে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার, অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। এই বক্রেশ্বর পণ্ডিত 72 ঘন্টা যে নাচ, তা সে নাচতে শুরু করলো, আর হরিদাস ঠাকুরকে মাঝখানে রেখে ভক্তরা বেড়া কীর্তন করতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেড়ে করি নাম সংকীর্তন, রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। স্বরূপ দামোদর রামানন্দ রায় সার্বভৌম ভট্টাচার্য সবার সামনে মহাপ্রভু হরিদাস ঠাকুরের গুণগান করছিলেন। মহাপ্রভু বর্ণনা করা আছে তার ভক্তের গুণগানে তিনি পঞ্চমুখ, তিনি সব সময় সুযোগ পেলেই ভক্তদের গুণগান করে, আর আমরা তার উল্টো, সুযোগ পেলেই নিন্দা করি। একটু যদি সুযোগ হয়, কেউ যদি একজন কারো নিন্দা, হ্যাঁ সত্যি তো ওই রকমই, সুযোগ জুড়ে দিলাম সে করছে, আমি একটু। তা বৈষ্ণব যে হবে তার মুখ সবসময় গুণগানে ব্যস্ত থাকে, নিন্দা নাই। নিত্যানন্দ সেবকের মুখে অহর্নিশি গৌরাঙ্গের গুণগায় সুখে, নিত্যানন্দ যারা ভক্ত হবে তাদের মুখে নিন্দা থাকবে না, নিন্দা নাই নিত্যানন্দ সেবকের মুখে অহর্নিশি গৌরাঙ্গের গুণগায় সুখে। আর একটা কথা বলা হয়েছে যে কি করে সহজে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা পেতে পারি, দুটো জিনিস করতে হবে, কারো নিন্দা করা যাবে না এইদিকে খেয়াল রাখতে হবে, আর সবসময় হই হরি করতে হবে। এই দুটো জিনিস করলেই অজয় চৈতন্য তাকে জয় করা যাবে। কারো নিন্দা নাহি করে কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বেকো হেলে, খুব সহজেই জয় করতে পারবে। দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে সবাইকে নিন্দা করতে হবে না, কারো নিন্দা করা যাবে না, একটা রিক্সাওয়ালারও না যতটা পারা যায়। কারণ যখনই কারো নিন্দা করবেন আপনার ভিতরটা জ্বলে উঠবে আর আপনার ভজন নষ্ট হয়ে যাবে। সেই জন্য কারো নিন্দা মন্দ না করার জন্য মনোভাব। মহাপ্রভু সভা হরিদাস ঠাকুরের গুণগান বলতে শুরু করলেন, স্বয়ং ভগবান ভক্তের গুণগানে পঞ্চমুখ, হরিদাসের গুণ কইতে প্রভুর হইল পঞ্চমুখ, কইতে কইতে প্রভুর বাড়ে মহাসুখ। পঞ্চমুখ, পঞ্চমুখ মানে একদম স্বতঃস্ফূর্ত ভাবে শুধু বলছেন, আর যত বলছেন তত সুখ হচ্ছে। আমরা কখনো কখনো সেমিনারে শিক্ষা দেই কিভাবে, আপনি ওনার গুণগান করুন, আপনি ওনার গুণগান করুন, এভাবে গুণগান করুন, তারপরে এসে বলুন কেমন লাগলো ওনার গুণগান করতে, যে ভিতরের ভালো লাগলো না খারাপ লাগলো, ভিতরটা ভালো লাগলো। কিন্তু যখন কারো নিন্দা করলেন তখন ভিতরটা কেমন লেগেছিল, খুব রাগ হয়েছিল, খারাপ লেগেছিল, ভিতরটা কলুষিত মনে হচ্ছে, নোংরা ভরে গেল। কিন্তু যখন কারো প্রশংসা করছেন তখন ভিতরটা যেন উদার হচ্ছে, কত ফ্রি হচ্ছে, কত ভালো লাগছে। যত যখন কারো গুণগান করা হবে তখন ওপেন হবে, স্বীকার হবে। জগতে দুটো জিনিস খুব উপকারী লোক আছে, দুই দুটো জিনিস, দুইজন ব্যক্তি খুব উপকারী লোক আছে, কে জানেন? একটা হচ্ছে শুকর, আর একটা হচ্ছে, আর একজন হচ্ছে নিন্দুক। শুকর কি উপকার করে? এই শহরে টহরে যত নোংরা ও খেয়ে পরিষ্কার করে দেয়, উপকার করে, করে কি না, শহরের উপকারও করে। নিন্দুক কি উপকার করে? নিন্দুক আপনাকে নিন্দা করবে, আপনার খারাপ গুণগুলো সে নিয়ে নেবে, তাহলে সে আপনার উপকার করলো কিনা বলুন। যে আপনার নিন্দা করলো বুঝতে হবে সে আমার উপকার করেছে, আমার খারাপ গুণগুলো নিয়ে নেবে। তা সেই জন্য জগতে দুইজন খুব উপকারী লোক আছে, চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে, শুকর আর হরিদাসের। আর গুণ করলে কি হবে, কারো গুণগান যদি বলি, যেমন কারো দোষ যদি বর্ণনা করি কি হবে, সেই দোষগুলো আমার কাছে আসবে। সেম টাইম যদি কারো গুণগান করি কি হবে, তার গুণটা আসবে। তা আমরা কি চাই? দুই রকম মাছি আছে, একটা মাছি মধুতে বসে, একটা মাছি নোংরা জায়গায় বসে, মৌমাছি আর নোংরার মাছি। মাছি তা ভক্ত কোন রকম ভক্ত হতে চান? ভালো জিনিসটা সংগ্রহ করার জন্য চেষ্টা করা উচিত। জগাই মাদা এই কৃষ্ণ প্রেম কেন পেয়েছিল জানেন? মদ খেত বলে, মদ খেত বলে কৃষ্ণ প্রেম পেয়েছিল, বিশ্বাস হয়? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতেই লিখছেন। ব্যাখ্যা কি? বৃন্দাবন দাস ঠাকুর ব্যাখ্যাতে লিখছেন, মদ খেয়ে এত চুর হয়ে পড়ে থাকত যে কারো নিন্দা করার সুযোগ ছিল না, ওই জন্য কৃষ্ণ প্রেম পেয়েছিল। তখন বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, যে হরিকথার আসরে, হরিকথার আসর সাধু সঙ্গ, কিন্তু সেখানে যদি নিন্দা মন্দ হয় সেই জায়গায় না গিয়ে তার থেকে মদের আড্ডায় গেলে অনেক ভালো। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যেখানে নিন্দা মন্দ হয় সেখানে গেলে জীবনের এত ক্ষতি হয়, মদ খেলে অত ক্ষতি হয় না। তাহলে নিন্দা মন্দ কতটা অ্যাভয়েড করার জন্য হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্তে বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, কীর্তন হয়েছে, কীর্তন করছে মহাপ্রভু, হরিদাস ঠাকুরের গুণগান করছেন। হরিদাস ঠাকুর কি করেছেন? হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র তুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। নিজ নেত্র ভৃঙ্গ ভ্রমর, মুখ পদ্ম, মহাপ্রভুর মুখটাকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে, পদ্মতে ভ্রমর বসে। তা হরিদাস ঠাকুরের চোখটাকে তুলনা করা হয়েছে, নয়নকে তুলনা করা হয়েছে নয়ন ভৃঙ্গ, আর মহাপ্রভুর মুখটাকে তুলনা করা হয়েছে মুখ পদ্ম। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। বাচ্চাদের নিচে রেখে দিন, ভালো, তারা খেলাধুলা করুক যা করলো, আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। আর ওখানে যারা খুব ইম্পর্টেন্ট, এটা হরিদাস সামনে মহাপ্রভুকে বসালেন, হরিদাস সামনে মহাপ্রভুকে বসিয়ে তার মুখ পদ নয়ন ভৃঙ্গকে মুখ পদ্মে দিলেন মহাপ্রভুর। আর কি করলেন? চোখ অলরেডি মুখ পদ্মে দিয়েছেন, আর কি করলেন? সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, তার যে চরণ ছিল চরণকে ধরে তার হৃদয়ে ধরেছেন। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরে মস্তকে ভূষণ, এবং অন্য যারা ভক্ত আছে সবার চরণ ধুলি মাথায় নিল, মহাপ্রভু চরণকে নিজের হৃদয়ে সিংহাসনে বসালেন। আর দুটো জিনিস হয়ে গেছে, চোখ দিয়ে মুখপদ্ম দর্শন করছেন, চরণ মহাপ্রভু চরণ দুটো এনে বুকে স্থাপন করেছেন, অন্য বৈষ্ণবদের যাদের পেয়েছে কাছে সবার চরণ ধুলি মাথায় নিয়েছেন। আর লাস্ট একটা কি, শ্রীকৃষ্ণ চৈতন্য না শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বারবার বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য হরিদাস ঠাকুর বার বার উচ্চারণ করছেন। আর চোখ দিয়ে তার মাধুরী পান করছেন, নেত্রে দিয়ে চোখের জল পড়ছে। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কৈল উক্রমণ। কৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে নামের সহিত প্রাণ বিসর্জন দিয়ে দিলেন। সবাই তখন হরিবল হরিবল বলতে পারে, হরিবল হরিবল হরিবল। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিশ্বের নির্জন সবার হইল স্মরণ। ভীষ্মদেব যে অপ্রকট হয়েছিলেন সবার সেই কথা মনে পড়লো, হরিদাস ঠাকুর যেন অপ্রকট হয়েছেন ভীষ্মদেবের মতন, স্বইচ্ছায় দেহ ত্যাগ সবাই। তখন হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিবল। সবাই হরে কৃষ্ণ বলে কোলাহল করতে লাগলো, ভীষ্মদেবের অপ্রকট কথা সবার স্মরণ হলো। হরিদাস ঠাকুর নিজের ইচ্ছায় মহাপ্রভুকে দেখতে দেখতে চরণ ধুলি বক্ষে ধারণ করে কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি দেহ ত্যাগ করেছেন, যেভাবে ভীষ্মদেব দেহ ত্যাগ করেছিলেন। ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পড়ে আছেন, যুদ্ধ জয় হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ খুব কান্না করছেন, হায় রে হায়, আমার জন্য এত লোক মারা গেল, আমার জন্য এত মহিলা বিধবা হলো, আমি হচ্ছে সব থেকে খারাপ, আমি কি করলাম, আমার জন্য কত মায়ের চোখ চোখ দিয়ে জল নির্গত হচ্ছে, অশ্রুধারা বিসর্জন দিচ্ছে তারা, আমার জন্যই সব হয়েছে। আর এটা চিন্তা করে যুধিষ্ঠির মহারাজ খুব কান্না করতে লাগলেন। কৃষ্ণ সেখানে ছিলেন, যুদ্ধের আগে একজন কান্না করলেন, কে বলুন তো? অর্জুন। তাকে তো কৃষ্ণ শিক্ষা দিলেন, আর যুদ্ধের পরে আর একজন কান্না করছেন, যুধিষ্ঠির মহারাজ। কৃষ্ণ তাকে ওই রকম শিক্ষা দিতে পারতেন? কৃষ্ণ ভাবলেন, না, আমি শিক্ষা তো অর্জুনকে দিয়েছি, আর এবার যুধিষ্ঠিরকে শিক্ষা দেবে ভীষ্মদেব। যুধিষ্ঠিরকে বললে, চলো, তুমি তো কান্না করছো, দুঃখ করছো, চলো ভীষ্মদেব কি বলে। ভীষ্মদেবের কাছে গিয়েছে, কৃষ্ণ বললেন, এই যুধিষ্ঠির মহারাজ খুব দুঃখ করছে, তার জন্য এত লোক মারা গেল, এত চোখের জল বিসর্জন হলো, এই তার জন্য খুব দুঃখ। তখন ভীষ্মদেব বলছেন, আরে যুধিষ্ঠির, আর ওনার এই যুধিষ্ঠির মহারাজ না, ভীষ্মদেবের কথা শোনার জন্য সমস্ত মুনি ঋষিরাও পর্যন্ত চলে এসছে, যে এখন ভাগবত কথা হবে, ভীষ্মদেব ভাগবত কথা বলবে, যুধিষ্ঠির মহারাজ শুনবে। যেমন সুখদেব গোস্বামী ভাগবত কথা বলেছেন পরীক্ষিত মহারাজকে, ঠিক সেরকম ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বলবেন শুনতে পেয়ে সমস্ত মুনি ঋষিরা আসলেন। আর সেখানে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আরে যুধিষ্ঠির, তুমি দুঃখ করছো কেন? তোমার জন্য কেউ মারা যায়নি, তুমি একজনকে মারতেও পারোনি, যা কিছু হয়েছে সব একজনের জন্য, সর্বকারণ ও কারণম এই তো গোবিন্দ, এনার জন্য যুদ্ধ হয়েছে, ইনি সবাইকে মেরেছেন। কারণ আমরা জানি মহাভারতের যুদ্ধের পরে সবাই পঞ্চপাণ্ডব প্রত্যেকে বলছে আমি এতটা মেরেছি, ও বলছে আমি এতটা মেরেছি, কৃষ্ণ বলছেন না, ওরা যুধিষ্ঠির মহারাজ বলে আমার জন্য যুদ্ধে জিত হয়েছে, অর্জুন বলছে আমার জন্যই যুদ্ধ জিত হয়েছে, ভীম বলছে আমি মেন যোদ্ধা ছিলাম যার জন্য যুদ্ধে আমরা জয়ী হয়েছি, কৃষ্ণ বলছে তোমরা তো সবাই বাহাদুরি বলছো, চলো একজন যুদ্ধক্ষেত্রে তার যুদ্ধের আগে তার মাথাটা কেটে দিয়েছিলাম, আর সে যুদ্ধ দেখতে চেয়ে তার কাটা মুন্ড সেখানে রাখা আছে, কি নাম? বর্বরিক, ভীমের নাতি, ভীমের নাতি ঘটোৎকচের পুত্র বলে, ভীমের নাতি বর্বরিক। আর তাকে মাথা কেটে, সে খুব বড় যোদ্ধা ছিল, বড় কাহিনীর দরকার নেই, তার কাছে তখন কৃষ্ণ সবাইকে নিয়ে গেলেন, বর্বরিক তুমি তো যুদ্ধের প্রথম থেকে সব দেখেছ, বলো কে কতটা মেরেছে। বলছে আমি যা দেখলাম আমার এই দাদা ভীম কিছুই মারিনি, অর্জুন একজন কেউ মারিনি, যুধিষ্ঠির দাদা কেউ মারে, কেউ কাউকে মারতে পারেনি, আমি শুধু একটাই দেখলাম, একটা গোবিন্দের সুদর্শন চক্র এসেছে সবাইকে এক এক করে মেরে দিয়েছে, তাতেই জয় হয়ে গেছে। তা সর্বকারণে কারণে একজন গোবিন্দ, ভীষ্মদেব তাই বলছে। তখন যুধিষ্ঠির মহারাজ শান্ত হলেন, ভীষ্মদেব বললেন, হে কৃষ্ণ, আপনি যখন এসেছেন আমি আমার একটা কন্যা আপনাকে সম্প্রদান করতে চাই। ভীষ্মদেবের কন্যা জানেন কি নাম? ও তো বিবাহ করেনি, তার কন্যা হবে কোথায়? মন, মনের আর এক নাম হচ্ছে মতি, আমাদের সবার এই কন্যা আছে, আর একে সম্প্রদান করা দরকার ভালো পাত্রে, না হলে বাবাকে সবাই গালি দেবে, আমার ব্রহ্মচারী সন্ন্যাসী হই সবাই একটা কন্যা আছে, আর সেই কন্যা হচ্ছে মন, মনের আর এক নাম হচ্ছে মতি। তা ভীষ্মদেব বলছে আমি আমার কন্যাকে আপনাকে সম্প্রদান করতে চাই। আর ভীষ্মদেব কৃষ্ণের পাদপদ্মে তার মনকে নিবিষ্ট করলেন, আর এইভাবে কৃষ্ণকে দর্শন করে করে তিনি দেহত্যাগ করলেন। তো এইখানে হরিদাস ঠাকুরের নির্জনে সেই কথা সবার মনে হলো। তারপরে মহাপ্রভু কি করলেন হরিদাস ঠাকুরকে নিয়ে, এখন আমি 5 মিনিটে শেষ করব, বাকি আর শ্লোক বলবো না, বাকিটা কাহিনী আপনাদের অল্পক্ষণে শেষ করব যেহেতু টাইম, ঠিক আছে? হরিদাস ঠাকুর দেহ ত্যাগ করলেন, মহাপ্রভু সেই পবিত্র দেহকে নিজের কাঁধে নিয়ে নিলেন। হরিদাসের দেহকে কাঁধে নিয়ে হরিনাম করতে করতে সেই সিদ্ধ বকুল থেকে এই সমুদ্রে আনলেন, সমুদ্রে এনে স্নান করালেন, নিজের হাতে স্নান করালেন এবং এবং ডিক্লিয়ার করলেন যে এই হরিদাসের যেহেতু এই সমুদ্রে স্নান করানো হয়েছে, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হইলা। হরিদাস ঠাকুরের স্নান করানোর পরে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হলো। তারপরে মহাপ্রভু সেই হরিদাস ঠাকুরকে শরীর নিয়ে তিনি কি করলেন, এই যেখানে হরিদাস ঠাকুরের সমাধি আছে সেখানে এনে ওনাকে সমাধি দিলেন, বালুকণা দিলেন, সবাই বালু দিল, সব যত ভক্তরা সবাই বালু দিলেন, সেখানে সমাধি করা হলো, সবাই সেই সমাধি নিয়ে কীর্তন করলেন। কীর্তন করার পরে তারপরে মহাপ্রভু সব ভক্তদের নিয়ে জগন্নাথ মন্দিরে গেলেন। জগন্নাথের যেখানে আনন্দ বাজার, ভক্তর জন্য ভগবান ভিক্ষা করতে শুরু করলেন। সবার প্রসারীর কাছে যে যে বললেন, আমি হরিদাসের জন্য মহোৎসব করব, আমাকে কিছু প্রসাদ ভিক্ষা দাও। যখন মহাপ্রভু ভিক্ষা করতে গিয়েছেন তখন প্রসারীরা দোকানদাররা আর কেউ কি কম দেয়, যার যা ছিল সব এনে দিতে লাগলো সব। তখন সরু দামোদর যে বলছেন, না প্রভু যান আপনার হয়ে আমি ভিক্ষা করছি। আর সরু দামোদর বললেন, সবাইকে সব দিতে হবে না, সবাই কিছু কিছু করে আমি সবার কাছ থেকে নেব। এইভাবে সরু দামোদর সবার কাছ থেকে প্রসাদ ভিক্ষা করে আনলেন। মহাপ্রভু নিজের হাতে ভক্তদের প্রসাদ পাওয়াতে শুরু করলেন, সবাইকে বসিয়ে দিলেন, নিজের হাতে প্রসাদ মহাপ্রভু দিচ্ছেন, সবাই চুপচাপ বসে আছে, এখন আর কি করে, কিন্তু পেতে পাচ্ছে না, মহাপ্রভু কেন দেবে, চুপচাপ সবাই আসনে বসে আছে, মহাপ্রভু সার্ভিস করেছেন কিন্তু সবাই বসে আছেন। এই অবস্থা বুঝতে পেরে স্বরূপ দামোদর বললেন যে, প্রভু আপনি প্রসাদ না পেলে কেউ প্রসাদ পাবে না, তাই আপনি বসুন, প্রসাদ পেতে আপনার হয়ে আমি পরিবেশন করছি। তখন সরু দামোদর পরিবেশন করলেন, সবাই প্রসাদ পেলেন। সবাইকে প্রসাদ দিলেন সরু দামোদর, এবং এভাবে হরিদাস ঠাকুরের নির্জন তিথি সবাই পালন করলেন। লাস্টে যেটা বলা হচ্ছে, না বলে পারা যাবে না, চৈতন্যের ভক্ত বাৎসল ইয়াতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইলা ন্যাসি শিরোমণি। এর থেকে কি বোঝা আছে, ভক্ত বাৎসল্য, ভগবান ভক্তকে কত ভালোবাসে। ভক্তের দেহ নিয়ে স্নান করালেন, সমাধি দিলেন, ভক্তের জন্য উৎসব করলেন, স্বয়ং ভগবান ভক্তের জন্য কি, এর থেকে কি বোঝা যায়, ভক্ত বাৎসল্য শিরোমণি। শেষকালে দিলা তারে দর্শন স্পর্শন, তারে কলে করি কইলা আপনে নরতন, আপনে শ্রীহস্তে কৃপায় তারে বালু দিলা, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইলা, মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ। এই সৌভাগ্য পাবেন বলেই, মহাপ্রভুর হাতে এত কৃপা পাবেন বলেই আগে আগে উনি দেহ ত্যাগ করলেন। এখন আমাদের কি কৃপা হলো, হরিদাস ঠাকুরের তো মহাভাগ্য, আমরা কেউ এইরকম ভাগ্যবান হতে চাই, আমরা কি চাই মহাপ্রভুর কৃপা পেতে? তাই বলছে চৈতন্য চরিত, এই অমৃতের সিন্ধু কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু, কান মনকে তৃপ্ত করে দেয় এক বিন্দু। কেউ যদি ভবসিন্ধু পার হতে চায় হরিদাস ঠাকুরের মতন, তাকে কি করতে হবে, ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত। চিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিত মৃত কহে কৃষ্ণ দাস। আর মহাপ্রভু সবার উদ্দেশ্যটা আশীর্বাদ করলেন, সবার উদ্দেশ্যে যারা বালু দিল, হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, যে ইয়া নিত্য কইল যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসব যে কইল ভোজন, অচিরে হইবে তার সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় হইছে শক্তি। এই হরিদাসের কৃপা, যারা হরিদাসের কীর্তনে যোগদান করলো, মহোৎসব করলো, বালো দিল, সবার অচিরাই কৃষ্ণ প্রাপ্তি হবে। কিন্তু যারা বালু দিল তাদের নাই কৃষ্ণ প্রাপ্তি হল, যারা কীর্তনে অংশগ্রহণ করেছিল তাদের নাই মহাপ্রভু আশীর্বাদ করলো কৃষ্ণ প্রাপ্তি হবে অচিরাত। কিন্তু আমরা যারা এক ঘন্টা বসে বসে শুনলাম, আমাদের কি কিছু হবে? কবিরাজ গোস্বামী কি বললেন? এই তো কইল হরি দাসের বিজয়, যার শ্রবণে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়। যারা শ্রবণ করবে তাদের কৃষ্ণের প্রতি দৃঢ় ভক্তি হয়। আমাদের ঝুলিতে কিছু পড়লো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ধন্যবাদ। প্রসাদ পেয়ে আবার যদি সবাই আসেন ভালো হয়।